الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه أولئك هم الفائزون وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم لا يخرجن لئن أمرتهم لا يخرجن قل لا تقسموا طاعة معروفة قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ومأواهم النار ولبئس المصير. یہ آیات جو میں نے تلاوت کی ہیں,
এই آیات গুলো যা আমি তেলাওয়াত করেছি তা সূরা নূরের আয়াত,
আয়াত ইস্তিখলাফ,
আর আয়াতে ইস্তিখলাফ অর্থাৎ সেই আয়াত যাতে আল্লাহ তাআলা মুমিনদের বা বিশ্বাসীদের মাঝে খিলাফতের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এই আয়াতের পূর্বের আয়াতও রয়েছে এবং পরের আয়াতও রয়েছে। আর এসব আয়াতে আল্লাহ তাআলা এবং তার রসুলের আনুগত্য এবং বিভিন্ন আদেশ পালনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদি এমনটি করা হয় তবেই আল্লাহ তাআলা খেলাফত রূপী পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আল্লাহ তাআলা ভয়ভীতির অবস্থাকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন আর শত্রুদেরকে তাদের ঘৃণ্য বা অশুভ পরিণতির সম্মুখীন করবেন। এই আয়াতগুলোর অনুবাদ হল নিশ্চয়ই মুমিনদের উত্তর এটি যখন তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান করা হয়, তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আমরা মেনে নিলাম। বস্তুত এরাই হবে সফল কাম। আর যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে আর তার তাকওয়া অবলম্বন করে তারাই কৃতকার্য হয়, তারাই সফল কাম হয়। আর তারা আল্লাহর নামে দৃঢ় কসম খায় যে যদি তুমি তাদেরকে আদেশ করো তাহলে তারা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে তাৎক্ষণিকভাবে। তুমি বলো তোমরা কসম খেও না, তোমাদের পক্ষ থেকে কেবল যথোচিত আনুগত্য হওয়া চাই। তোমরা যা কিছু করো সেই সম্বন্ধে নিশ্চয়ই আল্লাহ সবিশেষ অবহিত। তুমি বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রসুলের আনুগত্য করো, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে এই রসুলের উপর কেবল ততটুকু দায়িত্ব বর্তাবে যা তার উপর ন্যস্ত করা হয়েছে, এবং যে দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করা হয়েছে এর জন্য তোমরা দায়ী হবে। আর তোমরা যদি তার আনুগত্য করো তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। আর সুস্পষ্টভাবে বাণী পৌঁছানোই কেবল রসুলের দায়িত্ব। তোমাদের মাঝে যারা ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলিফা বানাবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা বানিয়েছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। আর তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর এরপরও যারা অকৃতজ্ঞতা করবে তারাই দুষ্কৃতকারী আখ্যায়িত হবে। আর তোমরা সবাই নামাজ কায়েম করো, যাকাত দাও এবং এই রসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি কৃপা করা যায়। হে সম্বোধিত ব্যক্তি, যারা অস্বীকার করেছে তারা পৃথিবীতে আমাদের ব্যর্থ করে দিতে পারবে বলে তুমি কখনো মনে করো না। তাদের ঠাই হলো অগ্নি এবং তা অবশ্যই মন্দ প্রত্যাবর্তন স্থল। অতএব প্রতিটি কথা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি হাজার বারও দাবি করো যে তোমরা মুমিন, ইমান আনয়নকারী, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রত্যেক পরীক্ষা এবং বিপদ আপদে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে অবিচল থেকে আল্লাহ তাআলা এবং তার রসুলের আদেশ নিষেধের উপর স্বতঃস্ফূর্তভাবে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল বা অনুশীলন না করবে ততক্ষণ পর্যন্ত সফলতা লাভ করতে পারবে না। সুতরাং প্রকৃত সফলতা ও কৃতকার্যতা লাভের জন্য আল্লাহ তাআলা এবং তার রসুলের পরিপূর্ণ আনুগত্য আবশ্যক। আমার প্রিয় খোদা আমার কোনো কর্মের কারণে কোথাও আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যান, এই ভীতি হৃদয়ে লালন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার আদেশ নিষেধের উপর আমল করা আবশ্যকীয়। আর একইভাবে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। প্রত্যেক পুণ্য এবং উত্তম চরিত্র আল্লাহ তাআলার আদেশ মনে করে অবলম্বন করতে হবে, এমনটি করা হলে পরেই সফলতা লাভ হবে আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা অর্জিত হবে বা নিরাপত্তা লাভ হবে। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটি দৃষ্টিগোচর হবে যে আনুগত্যের সেই মার্গ আমরা অর্জন করিনি যা প্রয়োজন ছিল। মানুষের ইচ্ছা বিরোধী কোনো কথার আনুগত্য করলে তাও হয়ে থাকে অনিহার সাথে, অনিচ্ছার সাথে। আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের আদেশ যে এতবার এই আয়াতগুলোতে এসেছে তা মূলত খেলাফতের ধারা বজায় রাখার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসেছে। যেন আল্লাহ তাআলা এই কথা বলছেন যে খেলাফত ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা এবং তার রসুলের আদেশ নিষেধ এবং নিজাম বা ব্যবস্থাপনার একটি অংশ। অতএব খেলাফতের আনুগত্য করাও তোমাদের জন্য আবশ্যক। এটি আল্লাহ তাআলার আদেশ নিষেধের একটি, বরং জাতিগত ও আধ্যাত্মিক জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে মুমিন বা বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের আনুগত্যের মানকে উন্নত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন যে আমার নিযুক্ত আমিরের আনুগত্য করে, সে আমার আনুগত্য করে, আর যে আমার আনুগত্য করলো সে খোদা তাআলার আনুগত্য করলো। একইভাবে আমার আমিরের অবাধ্যতা মূলত আমার অবাধ্যতা, আর আমার অবাধ্যতা করা খোদা তাআলার অবাধ্যতার নামান্তর। তাই যুব খলিফার আনুগত্য তো সাধারণ আমিরদের চাইতেও অনেক বেশি গুরুত্ব বহন করে বা গুরুত্ব রাখে। স্বতঃস্ফূর্ততার সাথে আন্তরিকভাবে পরিপূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত আমরা সাহাবীদের জীবনে কিভাবে পরিলক্ষিত করি তার একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। এক যুদ্ধে সেনাপতির দায়িত্ব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উপর ন্যস্ত করা হয়, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে তাকে সরিয়ে দেন। আর একান্ত যুদ্ধ চলাকালে তাকে পরিবর্তন করা
হয়।
যা হোক, এই পরিস্থিতিতে যুব খলিফার নির্দেশ আসে যে এখন সেনাপতির দায়িত্ব পালন করবেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তাকে যেন দায়িত্ব ন্যস্ত করা হয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এটি ভেবে তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেননি যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু খুবই সুচারুরূপে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি এখনই আমার কাছ থেকে দায়িত্ব বুঝে নিন, কেননা এটি যুব খলিফার নির্দেশ এবং আমি কোনো ধরনের অভিযোগ অনুযোগ ছাড়াই বা মনে কোনো ধরনের ধারণার স্থান না দিয়ে পূর্ণ আনুগত্যের সাথে আপনার অধীনে আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করব। অতএব এটি হলো আনুগত্যের পরাকাষ্ঠা যা একজন মুমিনের মাঝে থাকা উচিত। এমনটি নয় যে কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে গেলে অভিযোগ করতে আরম্ভ করে দিবে, কোনো কর্মকর্তাকে বা পদাধিকারীকে সরিয়ে অন্যকে নিযুক্ত করা হলে কাজ করা ছেড়ে দিবে। যে এমনটি করে তার মাঝে আনুগত্যও নেই এবং আল্লাহ তাআলার ভয়ও নেই আর তাকওয়াও নেই। সম্প্রতি আমি অবগত হয়েছি কোন কোন প্রেসিডেন্ট বা সদর এমন আছেন যারা জুন মাসে নিজেদের মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই নতুন নীতিমালা অনুসারে এই মনোবৃত্তি নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছেন যে এখন আমরা আর কেন কাজ করব। এরা কি শুধু স্থায়ীভাবে কর্মকর্তা থাকার জন্য কাজ করত, আজীবন কর্মকর্তা থাকার জন্য কাজ করত? যে দায়িত্ব মে জুন মাসে তাদের পালন করার কথা তারা এর প্রতি মনোযোগ দিচ্ছে না। প্রথমত এমন চিন্তাধারা ধর্মীয় কাজে খেয়ানাতের নামান্তর, দ্বিতীয়ত এটি বিদ্রোহী মন মানসিকতা এবং নিজেদেরকে খেলাফতের আনুগত্যের গণ্ডির বাহিরে বের করে দেওয়ার নামান্তর। যেহেতু এখন যুগ খলিফা এই নীতিমালাকে অনুমোদন করেছেন যে সদর বা প্রেসিডেন্টের মেয়াদকাল ছয় বছর হবে, তাই আমরাও এখন পুরো মন দিয়ে আর কাজ করব না। অতএব এমন লোকদের তাকওয়া অবলম্বন করা উচিত এবং খোদাকে ভয় করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই বিষয়কে সামনে রেখে বায়াত গ্রহণ করেছিলেন যে তোমরা শুনবে এবং আনুগত্য করবে, তা তোমাদের মনোপুত হোক বা না হোক। এরপর মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার আনুগত্য থেকে বেরিয়ে যায় সে আল্লাহ তালার সাথে কেয়ামতের দিন এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার কাছে কোনো যুক্তিও থাকবে না আর কোনো মৃত্যুবরণ করেছে সে অজ্ঞতা এবং ভ্রষ্টতায় মৃত্যুবরণ করেছে। অতএব আমরা সৌভাগ্যবান কারণ আমরা যুগ ইমামের হাতে বয়াত করেছি এবং এমন অজ্ঞদের অন্তর্ভুক্ত হইনি যারা যুগ ইমামের অস্বীকার করে। কিন্তু মানার পরও আমাদের আমল বা কর্ম যদি অজ্ঞতাপূর্ণ থেকে যায় তাহলে কার্যত এটি নিজেকে এই বয়াতের শৃঙ্খল থেকে বাইরে বের করে দেওয়ার নামান্তর হবে আর আল্লাহ তাআলা এবং তার রসূলের আনুগত্যের গণ্ডি থেকেও বেরিয়ে যাওয়া হবে। অতএব বয়াত করার পর নিজেদের চিন্তাধারার প্রবাহ সঠিক দিকে রাখা এবং পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করা একান্ত আবশ্যক। যুগ ইমাম তার হাতে বয়াত গ্রহণকারীদের মান সম্পর্কে কি বলেছেন? এক স্থানে তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের জামাতে কেবল সেই অন্তর্ভুক্ত হয় যে আমাদের শিক্ষাকে নিজেদের কর্মপন্থা হিসেবে অবলম্বন করে এবং নিজের দৃঢ় সংকল্প ও চেষ্টা অনুযায়ী যথাসাধ্য এক্ষেত্রে আমল করে। কিন্তু যে ব্যক্তি কেবল নাম লেখায় কিন্তু শিক্ষা অনুযায়ী আমল করে না, সেক্ষেত্রে তার স্মরণ রাখা উচিত যে খোদা তালা এই জামাতকে একটি বিশেষ জামাত বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং কোনো ব্যক্তি যে প্রকৃতপক্ষে জামাতে অন্তর্ভুক্ত নয় শুধু নাম লিখিয়ে জামাতে অন্তর্ভুক্ত থাকতে পারে না। অর্থাৎ ব্যবহারিক অবস্থা যদি এই শিক্ষাসম্মত না হয় তাহলে কেবল নাম লিখিয়ে জামাতে অন্তর্ভুক্ত থাকার বিষয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে তারা জামাতের অন্তর্ভুক্তই নয়। তিনি আলাইহিস সালাম বলেন, তাই যথাসাধ্য নিজেদের কর্মকে সেই শিক্ষার অধীন করো যা তোমাদেরকে দেয়া হচ্ছে এবং সেই শিক্ষা হলো, তিনি বলেন, কোনো বিশৃঙ্খলামূলক কথা বলো না, দুষ্কর্ম করো না, গালি শুনে ধৈর্য ধারণ করো, কারো সাথে বিবাদ করো না, অর্থাৎ অযথা ও অনর্থক বিষয়ে বাগ্বিতণ্ডা করো না, অর্থাৎ এমন কথায় বাড়াবাড়ি করো না যে অমুক ব্যক্তি এখন পদধারী হয়ে গেছে তাই আমি আনুগত্য করব না, বা আমাকে অপসারণ করা হয়েছে তাই আমি আনুগত্য করব না। তিনি আলাইহিস সালাম বলেন, যে বিতণ্ডা করবে তার সাথে সদ্ব্যবহার ও সদাচরণ করো, সাধারণ বিষয়াবলিতেও, নিত্যদিনের বিভিন্ন বিষয়েও এবং ঝগড়া বিবাদেও। অযথা বা নিরর্থক বিষয়াবলিতে কোনো বিতণ্ডা হলেও উপেক্ষা করো, কেবল উপেক্ষাই করো না বরং সদাচরণ করো। তিনি আলাইহিস সালাম বলেন, মিষ্টি কথা বলার উত্তম দৃষ্টান্ত দেখাও, ভদ্রতার সাথে কথা বলো, নম্র ভাষা কোমল ভাষা ব্যবহার করো এবং এর উত্তম দৃষ্টান্ত দেখাও। বিশুদ্ধ চিত্তে সত্য অন্তকরণে প্রত্যেক নির্দেশের আনুগত্য করো, যেন খোদা তাআলা সন্তুষ্ট হন এবং শত্রুও যেন অবগত হয় যে বয়াত করার পর সে আর আগের মতো নেই। মামলা মোকদ্দমার ক্ষেত্রে সত্য সাক্ষ্য প্রদান করো। এই জামাতে প্রবেশকারীদের উচিত পূর্ণ দৃঢ়চিত্ততা ও সর্বান্তকরণে সততা অবলম্বন করা। এরপর আল্লাহ তাআলা বলেন, এরা দৃঢ় কসম খায় আর বলে যদি তুমি নির্দেশ দাও তাহলে আমরা এই করব সেই করব, কিন্তু যখন তুমি তাদেরকে নির্দেশ দাও তখন তারা তা মেনে চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এত বেশি কসম খেও না এবং বড় বড় প্রতিশ্রুতি দিও না। যদি মারুফ আনুগত্য করো, অর্থাৎ এমন আনুগত্য যাকে সর্বসাধারণ আনুগত্য বলে মনে করা হয়, তাহলে আমরা বুঝব তুমি নির্দেশ পালন করেছ, মান্য করেছ, অন্যথায় কেবল মৌখিক দাবি রয়ে যাবে বা বলি সর্বস্ব হবে। আর আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবহিত এবং তোমাদের মনের অবস্থাও তিনি ভালোভাবে জানেন। অতএব সাধারণ আনুগত্য হল আল্লাহ তাআলার অধিকার প্রদান করো, তার ইবাদত সুচারুরূপে করো। রমজানের এই দিনগুলোতে যে মনোযোগ নিবদ্ধ হয়েছে এটিকে ধরে রাখো এবং প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলার শিক্ষার প্রতি আমল করে তার বান্দার অধিকারও প্রদান করো। এবং যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আর যা আমি এখনই বর্ণনা করেছি, সব ধরনের নৈরাজ্য থেকে দূরে থাকো, সব ধরনের অপকর্ম ও ঝগড়া বিবাদ থেকে আত্মরক্ষা করে চলো, নিজের চরিত্র উন্নত করো, এমন উন্নত চরিত্র যার মাধ্যমে আহমদি এবং অআহমদির মাঝে পার্থক্য সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো। মোট কথা, সব ধরনের পুণ্যকর্ম করা আবশ্যক আর এটি মারুফ আনুগত্য। আল্লাহ তাআলা এরই নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়েরই আদেশ দিয়েছেন আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের সদস্যদের কাছে এই আকাঙ্ক্ষাই ব্যক্ত করেছেন এবং এই নির্দেশ দিয়েছেন। আহমদিয়া খেলাফতও এসব কাজ করার প্রতি মনোযোগ আকর্ষণ করে থাকে। বিগত 111 বছর ধরে খেলাফতের পক্ষ থেকে এদিকেই মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। আর একইভাবে কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ই নয়, বরং প্রশাসনিক বিষয়াদিতেও পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করো, যেমনটি হযরত খালিদ বিন ওয়ালিদ করে দেখিয়েছেন। আর এই ঝগড়ায় বা বিবাদে লিপ্ত হয়েও না যে এটি মারুফ আদেশের গণ্ডীভুক্ত কি না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পরিপন্থী কোনো নির্দেশ দেয়া হয় তাহলে তা অবশ্যই গায়ের মারুফ বা অসঙ্গত। আমরা আমাদের আহাদ নামায় বা অঙ্গীকার নামায় যে বলে থাকি, যুগ খলিফা যে মারুফ সিদ্ধান্ত প্রদান করবেন তা মেনে চলা আবশ্যক জ্ঞান করব। এ থেকে প্রত্যেক ব্যক্তি মারুফ সিদ্ধান্তের মনগড়া ব্যাখ্যা করা যেন আরম্ভ করে না দেয়। অর্থাৎ একথা বলা যে এটি মারুফ ফয়সলা আর এটি নয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেননি যে একান্ত যুদ্ধ চলাকালে যখন দুপক্ষ মুখোমুখি, আর হযরত খালিদ বিন ওয়ালিদের রণকৌশলও ছিল উন্নত, অধিকন্তু মুসলমানরা লাভবান হচ্ছিল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আদেশ যখন এল তখন তিনি বলেননি যে এই আদেশ গায়ের মারুফ না, বরং তিনি পরিপূর্ণ আনুগত্যের সাথে আবু ওবায়দার নেতৃত্বে একজন সাধারণ কমান্ডার বা সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করাকেই আশীষ বা কল্যাণ বলে জ্ঞান করেছেন। যারা মারুফ আর গায়ের মারুফের বিতর্কে জড়িয়ে পড়ে এমন লোকদের সম্পর্কে একবার হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে মারুফ সিদ্ধান্তের আনুগত্য সংক্রান্ত বিষয়টি বোঝার ক্ষেত্রে আরও একটি ভ্রান্তি রয়েছে, আর তা হল যেসব কাজকে আমরা মারুফ বা সঙ্গত মনে করি না সেসবের এতায়াত করা বা আনুগত্য করা উচিত। মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বসে থাকে যে আমাদের কাছে যে বিষয়ে মারুফ মনে হয় না আমরা এই বিষয়ে আনুগত্য করবো না। তিনি রাজিয়াল্লাহু বলেন, এই শব্দটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জন্য ব্যবহার করা হয়েছে, যেভাবে বলা হয়েছে বলা ইয়াসিনাকা ফি মারুফ, আর মারুফ বিষয়ে তারা তোমার অবাধ্য হবে না। খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির দোষ ত্রুটির কোনো তালিকা প্রণয়ন করেছে? নাউজুবিল্লাহ, তার কোন দুর্বলতা বা দোষ ত্রুটির তালিকা বানিয়ে রেখেছে কি? এমন কোন তালিকা প্রণয়ন করেছে কি যা দ্বারা এটি বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ মারুফ আর এগুলো নাউজুবিল্লাহ গায়ের মারুফ? আনুগত্যের বিষয়টি উল্লেখ করেছেন, এর মাঝে একটি রহস্য বিদ্যমান, আর এই রহস্য হল নবী ও খলিফারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুসারে আদেশ দিয়ে থাকেন। আর যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম একবার এই শব্দটির ব্যাখ্যা এভাবে করেছেন যে
নবী উন বাতোঁ কো হুকুম দেতা হ্যায় জো খিলাফে আকল নেই,
এই নবী সেসব বিষয়ের আদেশ দেন যা বিবেক পরিপন্থী নয়, আর সেসব বিষয় বারণ করেন যা করতে বিবেকও বারণ করে, আর পবিত্র জিনিসকে হালাল তথা বৈধ আখ্যা দেন এবং অপবিত্র জিনিসকে অবৈধ আখ্যা দেন। এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। সকল আদেশ নিষেধ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, আর যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারাই নাজাত বা মুক্তি পাবে, যারা এই বিষয়গুলোর উপর আমল করবে তারাই মুক্তি লাভ করবে। কাজেই সর্বদা এই বিষয়টি দৃষ্টিপটে রাখা আবশ্যক যে
আল্লাহ তাআলা
খিলাফতের পক্ষ থেকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে শরীয়ত ও সুন্নত অনুযায়ী আদেশ দেয়া হয়ে থাকে আর দেয়া হতে থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আনুগত্য করো তাহলে হেদায়ত লাভ করবে, সুপথ পাবে, এছাড়া মুক্তির কোন পথ নেই। আল্লাহ তাআলা পুনরায় বলেন, আল্লাহ ও তার রসুলের প্রতি আনুগত্যকারী আর পূর্ণ কর্মশীলদের সাথে আল্লাহ তাআলার খিলাফত প্রতিষ্ঠিত রাখার প্রতিশ্রুতি রয়েছে। কেবল তারাই সৎকর্মশীল নয় যারা ইবাদতের প্রতি মনোযোগী, আর নিজেদের ইবাদত কেবল আল্লাহর উদ্দেশ্যেই করে থাকে, বিশুদ্ধ চিত্তে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করে থাকে, আর প্রত্যেক প্রকার শিরক থেকে মুক্ত থাকে। কেবল বাহ্যিক শিরক নয়, বরং জাগতিক কামনা বাসনা আর এর পিছনে পড়ে ধর্মকে গৌণ বিষয় মনে করাও শিরকের অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে এগুলো অনেক বড় পুণ্য, কিন্তু পাশাপাশি আনুগত্য করাও একান্ত আবশ্যক। খিলাফতের যে প্রতিশ্রুতি রয়েছে তার কল্যাণ থেকে সঠিক অর্থে কল্যাণ লাভ করতে হলে কেবল নিজের ইবাদতের সুরক্ষা করাই যথেষ্ট নয়, বরং জাগতিক কামনা বাসনার শিখ থেকেও মুক্ত থাকা আবশ্যক, আর যুগ খলিফার পূর্ণ আনুগত্য করাও আবশ্যক। অন্যথায় নাফরমান তথা অবাধ্যদের অন্তর্ভুক্ত হবে। আর যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, প্রকৃত অর্থে তারা বয়াতের গণ্ডি থেকে বেরিয়ে যায়। পুনরায় আল্লাহ তাআলা বলেন, মুমিন বা বিশ্বাসীদের জামাত, খিলাফতের সাথে সম্পৃক্তদের জামাত, নামাজ কায়েমকারী জামাত হয়ে থাকে, নামাজ প্রতিষ্ঠা করার প্রতি মনোযোগ নিবদ্ধকারী হয়ে থাকে, তারা মসজিদ আবাদকারী,
যাকাত দেনে ওয়ালি
এবং যাকাত প্রদানকারী,
তাজকিয়া করনে ওয়ালি
নিজেদের ধন সম্পদ পরিশুদ্ধকারী, আর খোদা তার রসুল ও তার ধর্মের খাতিরে আর্থিক কুরবানিকারী, এবং যথাসাধ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এবং তার সুন্নতকে কর্মে রূপায়ণকারী হয়ে থাকে। অবস্থা যদি এরূপ হয় তাহলে আল্লাহ তাআলা এমন লোকদের প্রতি অনুগ্রহ করে থাকেন বা দয়া করে থাকেন। অতএব আল্লাহ তাআলার অনুগ্রহকে আকৃষ্ট করার জন্য নিজেদের অবস্থার সংশোধন প্রয়োজন রয়েছে। আর আল্লাহ তাআলার অনুগ্রহ যখন রহমানিয়ত ও রহিমিয়তের চাদরে আমাদেরকে আবৃত করবে, তখন শত্রুদের সকল ষড়যন্ত্র তাদের মুখেই ছুড়ে মারা হবে। তারা নিকৃষ্টতম পরিণতির সম্মুখীন হবে, অশুভ পরিণামের সম্মুখীন হবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলার কৃপারাজি আকর্ষণ করার লক্ষ্যে আমাদের আত্মবিশ্লেষণ করে দেখতে হবে যে আমাদের মাঝে আনুগত্যের উপাদান কতটুকু রয়েছে, আল্লাহ তাআলার বিধিনিষেধ আমরা কতটুকু মেনে চলছি, আমরা আমাদের ইবাদতকে কতটা সুসজ্জিত ও সুন্দর করছি, সুন্নতের উপর আমরা কতটা চলার চেষ্টা করছি, এবং আমাদের আনুগত্যের মান কেমন। এসব বিষয়ে আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করতে হবে। এখন আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতির আলোকে কিছু কথা বলবো যা তিনি রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময় বলেছেন। অর্থাৎ হযরত মুসলিম মাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর জামাতকে কিভাবে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে যা সবাইকে অস্থির করে তুলেছিল, আর পরে খেলাফত কিভাবে সেখানে স্বস্তির সুবাতাস বয়ে এনেছে, যারা পরবর্তীতে লাহোরি বা গায়ের মোবাই অর্থাৎ বয়াত করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী আখ্যায়িত হয়, তাদের প্রাথমিক আচরণ কেমন ছিল, এবং দ্বিতীয় খলিফার নির্বাচনের পর আচরণ তাদের কিরূপ ছিল, অর্থাৎ প্রথমে তাদের ধ্যান ধারণা কেমন ছিল আর পরে তা কিভাবে পাল্টে গিয়েছিল। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মৃত্যুর পর শত্রু কতটা আনন্দিত ছিল, কিন্তু হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর তারা কতটা বিহ্বলতা প্রকাশ করেছিল, হতাশা প্রকাশ করেছিল। এরপর হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর আহমদী বিরোধীদের হৃদয়ে আরেকটি আশা জাগে যে এখন জামাত টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা পুনরায় মুমিনদের জামাতকে কিভাবে সামলে নিয়েছেন, আগলে রেখেছেন, এবং কিভাবে ভীতিকর অবস্থার পর শান্তি ও স্বস্তির অবস্থায় বদলে দিয়েছেন তা স্পষ্ট হয়। এই কয়েকটি ঐতিহাসিক উদ্ধৃতি আমাদের আপনাদের সামনে রাখছি যা যুবক এবং স্বল্প জ্ঞানীদের ইমানি দৃঢ়তার জন্য আবশ্যক, আর এই জন্য আবশ্যক যে প্রত্যেকেরই কিছু না কিছু ইতিহাসের জ্ঞান থাকা চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় মুসলমানদের যে অবস্থা ছিল সে অবস্থার কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের তিরোধানের সময় আমাদেরও একই অবস্থা ছিল। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের মৃত্যুকালেও জামাতের লোকদের মানসিক অবস্থা ঠিক তেমনই ছিল যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় সাহাবীদের ছিল। যেমন আমরা সবাই এটি মনে করতাম যে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম এখনো মৃত্যুবরণ করতে পারেন না, যার ফলে কখনো এক মিনিটের তরেও আমাদের হৃদয়ে এই ধারণা জাগেনি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মৃত্যুর পর কি হবে। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি শিশু ছিলাম না, বরং যৌবনে পদার্পণ করেছিলাম। আমি বিভিন্ন প্রবন্ধ রচনা করতাম এবং একটি পত্রিকার সম্পাদকও ছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, কখনো এক মিনিট বরং এক সেকেন্ডের জন্য আমার মনে হয়নি যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। যদিও শেষ বছরগুলোতে হযরত মসীহ মওউদ আলাইহিস প্রতি লাগাতার এমন সব ইলহাম হয় যাতে তার মৃত্যুর সংবাদ থাকত, সেই দিনগুলোতে তো এর আধিক্য আরো বেড়ে গিয়েছিল। কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিস প্রতি এমন এলহাম হওয়া সত্ত্বেও আর কিছু এলহাম ও কাশফে বা দিব্য দর্শনে তার মৃত্যুর সন তারিখ ইত্যাদির কথাও নির্দিষ্ট ছিল। আর আল ওয়াসিয়ত পুস্তকে পড়া সত্ত্বেও আমরা মনে করতাম যে এসব বিষয় হয়তো আজ থেকে 200 বছর পর পূর্ণ হবে। এই জন্য এই বিষয়টি মনের জানালায় একবারও উঁকি মারতনা যে হযরত মসীহ মওউদ আলাইহিস ইন্তেকালের পর কি হবে। যেহেতু আমাদের অবস্থা এমন ছিল যে আমরা মনে করতাম হযরত মসীহ মওউদ আলাইহিস আমাদের সামনে মৃত্যুবরণ করতেই পারেন না, তাই বাস্তবেই যখন তার মৃত্যু ঘটে বা তিনি মারা যান তখন আমাদের জন্য বিশ্বাস করা কঠিন ছিল যে তিনি মারা গেছেন। সুতরাং তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, আমার খুব ভালোভাবে স্মরণ আছে যে হযরত মসীহ মওউদ আলাইহিস মৃত্যুর পর তাকে গোসল দিয়ে যখন কাফন পরানো হয় তখন যেহেতু এমন অবস্থায় অনেক সময় বাতাসের ঝাপটায় কাপড় নড়ে যায় বা অনেক সময় গোফ চুল ইত্যাদি নড়ে ওঠে, তাই কতক বন্ধু দৌড়ে এসে বলতো হযরত মসীহ মওউদ তো এখনো জীবিত আছেন, আমরা তার কাপড় নড়তে দেখেছি বা তার গোফ নড়তে দেখেছি, এবং কেউ কেউ বলতো আমরা কাফন নড়তে দেখেছি। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পবিত্র লাশ যখন কাদিয়ানে নিয়ে এসে বাগানের একটি গৃহে রেখে দেওয়া হয়, এটি খুব সম্ভব 8টা বা 9টার সময় হবে। তার মৃত্যুর পর আমাদের সবারই অবস্থা ছিল, এই ঘটনা বর্ণনা করার পর তিনি বলেন 8টা বা 9টা বাজে যখন তার লাশ কাদিয়ানে পৌঁছে, খাজা কামালউদ্দিন সাহেব বাগানে আসেন আর আমাকে পৃথক একটি জায়গায় নিয়ে গিয়ে বলেন, মিয়া সাহেব আপনি কি কিছু চিন্তা করেছেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মৃত্যুর পর এখন কি হবে? আমি বলি, কিছু তো হওয়া উচিত, কি যে হবে সে সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। তিনি বলেন, আমার মতে আমাদের সবার হযরত মৌলভী সাহেব অর্থাৎ হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু হাতে বয়াত করে নেওয়া উচিত। পড়াশোনা থাকা সত্ত্বেও তখন বয়সের দিক থেকে জ্ঞানের পরিধি কিছুটা কম থাকায় আমি বলি, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তো কোথাও একথা লিখেননি যে তারপর অন্য কারো হাতে বয়াত করতে হবে, তাই হযরত মৌলভী সাহেবের হাতে আমরা কেন বয়াত করব? তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, যদিও আল ওয়াসিয়ত পুস্তকে একথার উল্লেখ ছিল কিন্তু তখন আমার চিন্তা সেদিকে যায়নি। তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, একথা প্রসঙ্গে তিনি আমার সাথে বিতর্ক করতে আরম্ভ করে দেয় এবং বলেন, এখন যদি একজনের হাতে বয়াত করা না হয় তাহলে আমাদের জামাত ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি আরো বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরও এমনটি হয়েছিল, অর্থাৎ জাতির লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করে নিয়েছিল। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন খাজা সাহেব বলেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর জাতির লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন এবং তাকে খলিফা মনোনীত করেছিলেন। খাজা সাহেব আরো বলেন, এজন্য এখন আমাদের একজনের হাতে বয়াত করে নেওয়া উচিত, আর এই পদের জন্য হযরত মৌলভী সাহেবের চেয়ে বড় আমাদের জামাতে আর কেউ নেই। এরপর তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, খাজা সাহেব বলেন যে মৌলভী মোহাম্মদ আলী সাহেবেরও একই মত ছিল। তিনিও বলেন, জামাতের সবার মৌলভী সাহেবের হাতে বায়াত করা উচিত। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশেষে জামাতের সবাই সর্বসম্মত ভাবে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সমীপে নিবেদন করেন যে আপনি মানুষের বায়াত গ্রহণ করুন। তখন সবাই বাগানে সমবেত হয় আর হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু তখন একটি বক্তৃতা প্রদান করেন এবং বলেন, আমার ইমাম সাজার কোনো বাসনা নেই, ইমাম হওয়ার কোনো বাসনা নেই, আমি চাই অন্য কারো হাতে বায়াত করা হোক। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এ প্রসঙ্গে প্রথমে আমার নাম নেন, এরপর আমাদের নানা যান মীর নাসের নবাব সাহেবের নাম উচ্চারণ করেন, এরপর আমাদের ভগ্নিপতি নবাব মোহাম্মদ আলী খান সাহেবের নাম নেন, একইভাবে আরো কতিপয় বন্ধুর নাম নেন, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে নিবেদন করি খেলাফতের মসনদে খেলাফতের আসনে বসার যোগ্য একমাত্র আপনি, সবাই তার হাতে বয়াত করেন। বরং কোন কোন রেওয়ায়ত বা বর্ণনা অনুযায়ী খাজা সাহেব এই ঘোষণাপত্র ছাপিয়েছিলেন যে আল ওয়াসিয়ত পুস্তক অনুযায়ী আমাদের একজন অবশ্য অনুসরণীয় খলিফা নির্বাচন করা উচিত এবং এর জন্য তিনি হযরত খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহুর নাম উপস্থাপন করেছিলেন বা পেশ করেছিলেন। যা হোক, প্রথমে এটি মানুষের একটি ধারণা ছিল, পরে হতে পারে পরিস্থিতির কারণে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ধারণা হয়ে থাকবে। তারা হযরত খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করলেও তাদের হৃদয়ে খেলাফতের আনুগত্যের যে সত্যিকার প্রেরণা থাকা উচিত ছিল তা ছিল না, বরং তাদের হৃদয়ের চিত্র একেবারে ভিন্ন ছিল। এজন্য তারা এই অপকৌশল এবং চিন্তায় মগ্ন থাকত যে কিভাবে আঞ্জুমানকে খেলাফতের উপর অগ্রগণ্য করা যায়, যেন আঞ্জুমানের মাধ্যমে পুরো কর্তৃত্ব কুক্ষিগত করতে পারে। এটিও ছিল এই নেতৃস্থানীয়দের মনের বাসনা। তাদের এই বাসনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন তার অর্থাৎ হযরত খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহু হতে বয়াতের পর 15 বা 20 দিনই অতিবাহিত হয়ে থাকবে। একদিন মৌলভী মোহাম্মদ আলী সাহেব আমার সাথে সাক্ষাৎ করেন আর বলেন, মিয়া সাহেব, আপনি কি কখনো একথা চিন্তা করে দেখেছেন যে আমাদের জামাতের ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে? আমি বললাম, এখন এ বিষয়ে আর পরিধানের কি আছে? আমরা তো ইতিমধ্যে হযরত মৌলভী সাহেবের হাতে বয়াত করে নিয়েছি। এটি তো হলো পীর মুরিদির বিষয়। প্রশ্ন হলো এই জামাতের ব্যবস্থাপনা কিভাবে পরিচালিত হবে? আমি বললাম, আমার কাছে তো এখন এ কথা পরিধানেরই যোগ্য নয়, কেননা যখন আমরা এক ব্যক্তির হাতে বয়াত করেছি তখন তিনি এটি ভালো বুঝবেন যে জামাতের ব্যবস্থাপনা কিভাবে পরিচালনা করা উচিত, আমাদের এতে নাক গলানোর প্রয়োজন কি। এতে তিনি নিশ্চুপ হয়ে গেলেও বলতে থাকেন যে এই বিষয়টি পরিধানের যোগ্য, আমি আশ্বস্ত হতে পারলাম না। অতএব এ কথা থেকে তাদের হৃদয়ের চিত্র কি তা অনুধাবন করা যায়। হযরত খলিফাতুল মসীহ আব্বাল খেলাফত এবং বয়াতের সাথে নিরাপত্তার অবস্থা সৃষ্টি করার আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রয়েছে তা তাদের মাঝে সৃষ্টি হয়নি। তারা ইতাত বা পূর্ণ আনুগত্যের গণ্ডিভুক্ত থাকতে চায়নি, আর এই ঐশী জামাতকেও জাগতিক ব্যবস্থাপনার মতো পরিচালনা করতে চাচ্ছিল। আর তারা এর ফলাফলও দেখেছে যে এখন তারা নামে মাত্র কয়েকজন বা গুটিকতক রয়ে গেছে, বা কোনো কোনো স্থানে কয়েক শত হবে হয়তো। আর প্রকৃত অর্থে বলা উচিত যে তাদের সাথে এখন কেবল গুটিকত সদস্যই তাদের বানানো এই ব্যবস্থাপনার অনুসারী হিসেবে রয়ে গেছে। অথচ এর বিপরীতে খেলাফতের ছায়ায় যে জামাত রয়েছে তা আল্লাহ তাআলার কৃপায় এখন পৃথিবীর 212টি দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে যে শত্রুরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুতে জামাতের ভবিষ্যৎ সম্পর্কে কি বলতো, মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুতে শত্রুরা জামাতের ভবিষ্যৎ সম্পর্কে কি বলতো, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করেন তখন মোটের উপর এটিই ধরে নেওয়া হয়েছিল যে এখন এই জামাত ধ্বংস হয়ে যাবে। আর শত্রুরা আনন্দিত ছিল যে এখন চাঁদা আসা বন্ধ হয়ে যাবে আর জামাতের উন্নতি রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কেননা মানুষ হজরত মসীহ মওউদ আলাইহিসসালামের জন্য চাঁদা দিত। কিন্তু এক দুই বছর পর মানুষ যখন দেখে যে জামাত সদস্য সংখ্যা দিক থেকেও বৃদ্ধি পেয়েছে, কোরবানির দিক থেকেও অগ্রসর হয়েছে, আর ধর্ম প্রচারের দিক থেকেও উন্নতি করেছে, তখন তারা এই নতুন কথা রটনা করে যে আসলে মৌলভী নুরউদ্দিন সাহেব জামাতের অনেক বড় একজন আলেম, আর জামাতের সকল প্রকার উন্নতির কারণ তিনি। এমনকি মসীহ মওউদ আলাইহিসসালাম বা মির্জা সাহেবের যুবদশাতেও সকল কাজ তিনিই করতেন। যদিও বাহ্যত মসীহ মওউদ আলাইহিসসালামের নামই নেওয়া হতো বা মির্জা সাহেবের নামই নেওয়া হতো, তিনি রাযিয়াল্লাহু আনহু বলেন, বরং বাহ্যিক বিষয়াদিকে অধিক গুরুত্ব প্রদানকারী অনেক মোল্লা প্রকৃতির মানুষ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগেও একথাই বলতো যে এই জামাতকে মৌলভী নুরউদ্দিন সাহেবই পরিচালনা করছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মৃত্যুর পর যখন তারা দেখে যে মৌলভী সাহেবের যুগে জামাত পূর্বের চেয়ে অধিক উন্নতি করছে, তখন মৌলভীদের যে ভিন্ন দল ছিল তারা নিজেরাই নিজেদের কথা সম্পূর্ণভাবে বদলে নেয় এবং আনন্দিত হয়ে বলতে আরম্ভ করে যে আমরা কি পূর্বেই বলিনি যে সকল কাজ মৌলভী নুরউদ্দিন সাহেবই করছেন। তাই হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের তিরোধানের পরও কোনো পার্থক্য আসেনি, উন্নতির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, আর হযরত মৌলানা নুরউদ্দিন সাহেবের কারণে জামাত টিকে আছে। এরপর এ প্রসঙ্গে এক মৌলভী উল্লেখ করতে গিয়ে তিনি রাযিয়াল্লাহু আনহু বলেন, গুজরাতের বন্ধুরা আমাকে শুনিয়েছে যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যখন মারা যান তখন এক আহলে হাদিস মৌলভী আমাদেরকে বলে যে এখন তোমরা ধরা পড়েছো, কেননা মহানবী সাল্লাম বলেছেন নবুয়তের পর খেলাফত হয়ে থাকে। তোমরা যে বলো হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নবী, তা সে শরীয়তবিহীন নবী হোক না কেন, মহানবী সাল্লামের দাসত্বে নবুয়ত লাভ করেছেন, কিন্তু নবুয়ত কি নাম দিয়ে থাকো, আর নবুয়তের পর খেলাফত প্রতিষ্ঠিত হয়, কিন্তু তোমাদের মধ্যে এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, তোমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তাই তোমরা খেলাফতের দিকে যাবে না। সেই বন্ধু বলেন, পরের দিন তার বার্তা আসে, সেই যুগে তার বার্তা আদান প্রদান হতো, ডাকঘরের মাধ্যমে তার বার্তা প্রেরণ করা হতো। বর্তমানে তো এক সেকেন্ডে ইন্টারনেটের মাধ্যমে ফোনের মাধ্যমে বিভিন্ন সংবাদ ভাইরাল হয়ে যায়, কিন্তু সে যুগে তার বার্তার ব্যবস্থা ছিল, আর তাও অনেক সময় দ্বিতীয় বা তৃতীয় দিন পৌঁছাত। যা হোক, তিনি বলেন দ্বিতীয় দিন তার বার্তা আসে যে হযরত মৌলভী নুরউদ্দিন সাহেবের হাতে জামাত বায়াত করেছে আর তাকে নিজেদের খলিফা মনোনীত করেছে। আহমদিরা যখন একথা সেই মৌলভীকে বলে তখন সে বলতে আরম্ভ করে যে নুরউদ্দিন তো অনেক শিক্ষিত মানুষ, এই জন্য সে জামাতের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করেছে, তারপর যদি খেলাফত বহাল থাকে তাহলে দেখা যাবে। তিনি রাযিয়াল্লাহু আনহু বলেন, এরপর যখন খলিফা আবু বকর রাযিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন তখন বলতে আরম্ভ করে যে তখনকার কথা ভিন্ন, এখন কেউ খলিফা মনোনীত হলে দেখা যাবে। বন্ধুরা বলেন যে পরের দিন তার বার্তা পৌঁছে যায় যে জামাতের সদস্যরা আমার হাতে বয়াত করে নিয়েছে। একথা শুনে সেই মৌলভী বলতে আরম্ভ করে যে তোমরা বড়ই আজব মানুষ, তোমাদের কিছুই বোঝা যায় না, কিন্তু তারপর মানেনি, কাজেই এখনো একথাই বলে, আর এ কারণে হিংসার আগুনে তারা অনবরত জ্বলছে। যেমনটি আমি পূর্বেও কয়েকবার বলেছি, পঞ্চম খলিফার নির্বাচনের সময় এক মৌলভী সাহেব বলতে আরম্ভ করে যে সব দৃশ্য আমি দেখেছি, মনে হচ্ছে খোদা তালার ব্যবহারিক সাক্ষ্য বা সমর্থন তোমাদের সাথে রয়েছে, কিন্তু এই নিদর্শন দেখা সত্ত্বেও মানার পরিবর্তে ক্রমশ হিংসা, বিরোধিতা এবং বিদ্বেষে তারা বেড়ে চলেছে।
আল্লাহ তাআলা তো যাহোক খিলাফত সে অবস্থা জামাত কো তরকি দে রাহা হ্যায়,
আল্লাহ তাআলা খিলাফতের সাথে সম্পৃক্ত জামাতকে উন্নতি দিচ্ছেন,
আর দূর দূরাজ মুলকো মে বেঠে হুয়ে ভি
বিশ্ব জুড়ে জামাত বিস্তার লাভ করছে, আর দূর দূরান্তের দেশগুলোতে বসেও লোকেরা খিলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করে চলেছে, আর একে দৃঢ় থেকে দৃঢ়তর করে চলছে।
খিলাফত
ও জামাতের সাথে সম্পৃক্তদের আল্লাহ তাআলা পথ নির্দেশনাও দেন আর এই খিলাফতের দিকে নিয়েও আসেন। কিভাবে নিয়ে আসেন এর দু একটি দৃষ্টান্ত এখানে উপস্থাপন করছি। যেমনটি মৌলভী বলেছিল, আল্লাহ তাআলার ব্যবহারিক সাক্ষ্য বা সমর্থন তোমাদের সাথে রয়েছে,
ایک مثال یہ ہے اور یہ اس لیے ہے
اللہ تعالیٰ ব্যবহারিক সাক্ষ্য আমাদের সাথে থাকার বা সমর্থন থাকার একটি দৃষ্টান্ত হলো এবং এটি এজন্য যে আমরা হলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার দাস আর আমরাই আল্লাহ তাআলার সত্যিকার শিক্ষা জগৎময় ছড়িয়ে দিচ্ছি বিস্তৃত করছি। দূর দূরান্তের একটি দেশ হলো গিনি বিসাউ, সেখানকার একজন বয়োবৃদ্ধা মহিলা বলেন, একদিন আমি স্বপ্নে দেখি যে আমাদের মিশনারি তাকে একটি পুস্তক দিচ্ছেন আর বলছেন এই পুস্তকের মধ্যেই তোমার মুক্তি নিহিত। তিনি বলেন স্বপ্নের ভেতরেই আমি যখন পুস্তকটি খুলি তখন এর ভেতর একটি ছবিও দেখি। আমি মিশনারিকে জিজ্ঞেস করি ইনি কে, উত্তরে তিনি বলেন ইনি খলিফাতুল মসীহ যাকে আল্লাহ তাআলা এখন মনোনীত করেছেন। পরের দিন সেই মহিলা বলেন যে তিনি আমাদের মিশনারির কাছে আসেন, আমাদের মিশনারি তাকে বলেন আপনার স্বপ্ন কোনো ব্যাখ্যার দাবি রাখে না বা ব্যাখ্যার মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে পথ দেখিয়েছেন। তখন সেই মহিলা বলতে আরম্ভ করেন যে খোদার কসম আজ থেকে আমি আহমদী। আর সত্যিকার অর্থেই আহমদীদের খলিফা খোদার বানানো খলিফা, এই খেলাফত খোদা তাআলার পক্ষ থেকে সূচিত। অতএব তখনই তিনি বয়াত করেন আর বয়াত করার পর জামাতের সব অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং নিজের সামর্থ্য অনুসারে চাঁদাও প্রদান করেন। এছাড়া নির্ভীকভাবে তবলিগও করছেন আর আল্লাহ তাআলা স্বয়ং কিভাবে তাকে পথ নির্দেশনা দিয়েছেন তা তিনি লোকদের বলে বেড়াচ্ছেন। অনুরূপভাবে একজন মিশরীয় বন্ধু রয়েছেন, তিনি বলেন আমি চরম নোংরামিতে লিপ্ত ছিলাম, ঝগড়াটে স্বভাবের ছিলাম। এমটিএতে আপনার খুতবা দেখে ধর্মের প্রতি আমার আকর্ষণ জন্মে, এরপর আমি অঙ্গীকার করি যে আমি আহমদী হয়ে যাব, কেননা এই খেলাফতই আমাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছে। লোকেরা এমটিএ দেখে আর যখন থেকে এমটিএ আফ্রিকার যাত্রা আরম্ভ হয়েছে ব্যাপক হারে মানুষ এমটিএ দেখছে আর সেখানে বিশেষভাবে খুতবাগুলো অবশ্যই মানুষ শুনে থাকে আর খুতবা শোনার পর তাদের মাঝে একটি পরিবর্তন সৃষ্টি হচ্ছে আর জামাতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং যারা আহমদী তাদের ইমানও দৃঢ়তর হচ্ছে। এছাড়া তাদের সর্বোচ্চ চেষ্টা হলো খেলাফতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা, সম্পৃক্ত করা আর পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত প্রদর্শন করা। খেলাফতের সাথে এই যে সম্পর্ক এবং ভালোবাসা এটি আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট আর যতদিন আহমদিয়া খেলাফতের সাথে এরূপ ভালোবাসার সম্পর্ক বিদ্যমান থাকবে ভয়ভীতির অবস্থা ও শান্তি ও নিরাপত্তায় পরিবর্তিত হতে থাকবে আর আল্লাহ তাআলা মানুষের জন্য প্রবোধ বা সান্ত্বনার উপকরণ সৃষ্টি করতে থাকবেন ইনশাআল্লাহ। আমি যখন বিভিন্ন স্থানে সফরে যাই লোকেরা বলে, এছাড়া অনেক চিঠিপত্রও আসে যাতে আহমদিয়াত গ্রহণ করার পর কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে খেলাফতের সাথে সম্পর্ক সৃষ্টি করার তৌফিক দান করেছেন। আর কিভাবে তাদের এমন অবস্থার মুখে নিরাপত্তা দিয়েছেন যে অবস্থায় তারা চরম অস্থিরতায় নিপতিত ছিল সে সংবাদ থাকে। অতএব যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ তাআলা আর তার রাসূলের নির্দেশাবলীর উপর আমল করতে থাকবে, নিজেদের নামাজের সুরক্ষা করবে, আত্মশুদ্ধি এবং কর্মের সংশোধন করতে থাকবে, আনুগত্যের উন্নত মান প্রতিষ্ঠা করতে থাকবে। ইনশাআল্লাহ তাআলা তারা আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হতে থাকবে। অতএব আহমদিয়া খেলাফতের মাধ্যমেই এখন বিশ্ব ঐক্যবদ্ধ উম্মতে পরিণত হওয়ার দৃশ্য দেখতে পারবে, একে বাদ দিয়ে নয়। কাজেই এই লক্ষ্য অর্জন এবং স্থায়ীভাবে ঐশী কৃপারাজি লাভ করার জন্য জামাতের সদস্যদের এবং আমাদের সবার সর্বদা দোয়া করতে থাকা উচিত যাতে আল্লাহ তাআলা এই কল্যাণকে আমাদের মাঝে চির প্রবাহমান রাখেন। দোয়া এবং আল্লাহর কৃপা বলে গোটা বিশ্বকে যাতে আমরা মুসলমান বানাতে পারি, এক উম্মতে পরিণত করতে সক্ষম হই, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তলে আনতে সক্ষম হই। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। গত খুতবায় যা এখানে মসজিদ উদ্বোধনের খুতবা ছিল, তাতে একটি কথা উল্লেখ করতে আমি ভুলে গিয়েছিলাম। এই মসজিদের যখন ভিত্তি রাখা হয়েছিল, তখন সফরের কারণে আমি সম্ভবত ক্যানাডা সফরে ছিলাম, সম্ভবত নয় বরং ক্যানাডা সফরে ছিলাম বা যাচ্ছিলাম। তারা যে তারিখ নির্ধারণ করে তা আমার সফরে যাওয়ার পরের তারিখ ছিল।
যা হোক,
তারা আমাকে দিয়ে ইটে দোয়া করিয়ে নিয়েছিল, আর 10 অক্টোবর 2016 দোয়ার সাথে এই মসজিদের ভিত্তি রেখেছিলেন শ্রদ্ধেয় মরহুম ওসমান চিনি সাহেব। আর এই মসজিদের ভিত্তি রাখার সাথেই এই পুরো প্রজেক্টের নির্মাণ কাজও আরম্ভ হয়েছিল। কাজেই এই মসজিদের ভিত্তি রেখেছিলেন শ্রদ্ধেয় ওসমান চিনি সাহেব, উনি ভিত্তি রেখেছেন। আর এভাবে আমরা বলতে পারি যে চীনা জাতিরও এতে অংশ রয়েছে, আর এজন্য আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে যেন চীনেও দ্রুত ইসলামকে প্রসারের বা বিস্তারের তৌফিক দান করেন। শ্রদ্ধে ওসমান চিনি সাহেবের গভীর আকাঙ্ক্ষা ছিল আর সর্বদাই চিন্তায় থাকতেন যেন কোনোভাবে চীনে আহমদিয়ত এবং ইসলামের সত্যিকার বাণী পৌঁছে যায়। আমাদের যেখানে তার পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করা উচিত, সেখানে চীনেও এবং বিশ্বের সকল দেশে আহমদিয়ত তথা সত্যিকার ইসলামের বিস্তারের জন্য অনেক দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এ তৌফিক দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر